ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী রহমত শফি উম্মত, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যা মুজামুল কবির অষ্টম খণ্ড 134 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, আর একজন ফেরেশতা আমার নিকট পর্যন্ত পৌঁছে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসুন, প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। জামে সগীর 81 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমাল। আমার দর্শক শ্রোতা, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। অনুষ্ঠান দেখার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন, ইলম শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে শুনব, অনুষ্ঠান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপর নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। তরিকতের পথ অনুষ্ঠানের আলোচনা যে তরিকত ভিত্তিক, এগুলো শুনে আমরা তরিকতের বিষয়গুলো ভালোভাবে জানব, বুঝব এবং আমল করার চেষ্টা করব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, গত পর্বগুলোতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করেছি, আর এ পর্বেও আমরা যে বিষয় নিয়েছি, আমরা তরিকতের পথ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় আলোচনা করেছি। আর গত পর্ব থেকে আমরা শুরু করেছিলাম যে সাহাবাই কিরাম আলহিম রেদওয়ানগণ কীভাবে তরিকতের কাজ করেছেন, তাদের আমল কেমন ছিল, তারা কাতই জান্নাতি হওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও তারা কেমন খোদাভীতি ছিলেন, তাদের পোশাক কেমন ছিল, তাদের আচার কেমন ছিল, আচরণ কেমন ছিল, তাদের ব্যাপারে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কী ছিল। কেননা তরিকত যদি আমরা দেখি, তাহলে সাহাবাই কেরাম ছাড়া তরিকত স্থবিত হয়ে যাবে, তাদের ছাড়া তো তরিকত সম্ভব না, তাদের থেকেই আমরা সব কিছু পেয়েছি। এজন্য হাদিসে কারিমার মধ্যে আসছে, আসহাবিকান নুজুম, যে সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের তারকা সমতুল্য বলা হয়েছে, যে যাকেই তোমরা অনুসরণ করবে পথ পেয়ে যায়। তো গত পর্বে আমরা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহু এর ব্যাপারে শ্রবণ করেছি, আমরা ইনশাআল্লাহ তালা এ পর্বে ফারুকে আজম রদি আল্লাহ তালা আনহু এ সম্পর্কে জানব, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনীন সুবহানাল্লাহ বিহামদিহি, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার ব্যাপারে এসেছে যে রাস্তা দিয়ে ফারুকে আজম রদি আল্লাহ তালা আনহু চলে যেতেন, সেখানে শয়তান যেত না। কেমন ব্যক্তিত্ব ছিলেন তিনি, তার ব্যাপারে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী ছিল, তার বৈশিষ্ট্য সম্পর্কে আজকে জানব। গদুরি পরিধান এবং কঠোরভাবে ধর্মীয় অনুশাসন পালনে আপনার খলিফা আমিরুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সুফি সম্প্রদায়ের অগ্রদূত, ধর্মীয় জ্ঞান, তীক্ষ্ণ বুদ্ধি, সূক্ষ্মদর্শিতা ও আল্লাহর প্রেমে নিমগ্ন থাকাই ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বৈশিষ্ট্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, আল হাক্কু ইয়ানতিকু আলা লিসানি উমার, উমরের মুখ থেকে সত্য কথাই প্রকাশ পেয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়াহমদি, আল্লাহু আকবার। তিনি আরো বলেন যে পূর্ববর্তী জাতির মধ্যে মুহাদ্দিস ধর্মীয় জ্ঞানে পারদর্শী ছিলেন, যদি আমার উম্মতের মধ্যে কেউ তা হয় তবে তিনি হবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, ইসলামের সুশীতল ছায়াতলে তিনি তশরীফ আনলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে তিনি বললেন, কদিস্তাবশির ইয়া মুহাম্মাদু আহলুস সামাই বিল ইসলামি উমারা, হে মুহাম্মদ, ওমরের ইসলাম গ্রহণ করার ফলে আসমানবাসী আনন্দ উৎসব প্রকাশ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তৎকালীন সময়ে বিশেষ ব্যক্তি ছিলেন, তার ইসলামের মধ্যে আসাটা ইসলামের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। তিনি আসার পরেই প্রকাশ্যে ইবাদত বন্দিগী শুরু হয় মক্কাতুল মুকাররমা বাইতুল হিরেমের শরীফে, এবং নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে শক্তিশালী করেছিল এই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করাটা। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেছেন সৈয়দুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত অংশের মধ্যে, যে হযরত সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বলেছেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতকালে তার দু কাঁধে তিন তালিযুক্ত জামা পরিধান করতে লক্ষ্য করেছি। আল্লাহু আকবার। অন্য এক রেওয়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত আমলে দেখেছি যে তার কাছে কিছু খেজুর পড়ে আছে এবং তিনি সেগুলো খাচ্ছেন, এর মাঝে কিছু শুকনা এবং কিছু খারাপ খেজুরও ছিল। খারাপ বলতে যেগুলো হয়তো একেবারে খাওয়ার যোগ্য না এরকমটা না, পরিত্যক্ত খেজুর বলা যেতে পারে। তিনি শুকনা এবং সেই পরিত্যক্ত খেজুরগুলোও খাচ্ছিলেন। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন যে আমি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোথাও যাওয়ার পথে একটি প্রাচীর ঘেরা স্থানে পৌঁছলাম। আমাদের উভয়ের মধ্যে একটি প্রাচীরের আড়াল ছিল। এ অবস্থা আমি শুনছিলাম, তিনি নিজেকে লক্ষ্য করে বলছেন, হে খাত্তাবের পুত্র ওমর, তোমার উচিত তাকওয়া অর্জন করা এবং সৎ পথে চলা, অন্যথায় আল্লাহ তোমাকে শাস্তি দিবেন। ও হযরত যায়িদ ইবনে ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করেন। দুধ তার খুব পছন্দ হওয়ায় তিনি প্রদানকারীকে, দুধ প্রদানকারীকে জিজ্ঞাসা করলেন যে এ দুধ তুমি কোথায় পেয়েছো? তো লোকটি জবাব দিল যে অমুক ঝর্ণার পাশে আমি গিয়েছিলাম, সেখানে কয়েকটি সরকারি উট পানি পান করানোর জন্য আনা হয়েছিল, রাখাল ওই উটের দুধ দহন করে আমাকে কিছু দিয়েছিল, আমি আপনাকে উক্ত দুধ থেকে কিছুটা পান করতে দিয়েছি। এ কথা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে আঙ্গুল প্রবেশ করালেন এবং বমি করে দুধ ফেলে দিলেন। এখানে একটি কথা হচ্ছে যে সরকারি মানে সাদাকার কিছু উট, যেগুলো সাদাকার উট পাওয়া যায়, তো ওই উটের দুধ ওই মুসাফির ব্যক্তির জন্য পান করা বৈধ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্যও ছিল সম্পূর্ণ বৈধ। এতে শরীয়ত বা নৈতিকতার দিক থেকে কোনো অনিষ্ট বা দোষ ছিল না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে পূর্ণাঙ্গ সতর্কতা এজন্য অবলম্বন করেছেন যাতে তার কাজ দ্বারা সরকারি সম্পদ ব্যবহারের ব্যাপারে কেউ বৈধতার সুযোগ গ্রহণ না করে। এ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধর্মীয় ও রাজনৈতিক দূরদর্শিতা এবং আল্লাহর মহাব্বতে তার আন্তরিকতা ও সূক্ষ্মদর্শিতার অনুমান করা যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই কয়েকটি ঘটনা থেকে কিছু মাদানী ফুল আমরা গ্রহণ করতে পারি? প্রথমত দেখুন, তালিযুক্ত কাপড় পরিধান করা, যিনি আমিরুল মুমিনীন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি তালিযুক্ত কাপড় ব্যবহার করবেন। কেমন একটা কথা না? আমাদের সমাজে সাধারণ আপনার ইউনিয়ন পরিষদের সদস্যও হয়, তখন তার অবস্থা কেমন হয়? সেক্ষেত্রে অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, খলিফাতুল মুসলিমিন যিনি ছিলেন, তার সাদাসিধা জীবনযাপনের অবস্থা দেখুন, তালিযুক্ত কাপড় পরিধান করতেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং তার খাবার সম্পর্কে আমরা জানলাম, এবং তার তাকওয়া সম্পর্কেও জানলাম। এত তাকওয়া থাকার পরেও, এত খোদাভীতি থাকার পরেও তিনি আল্লাহ পাকের দরবারে নিজের জন্য তাকওয়ার দোয়া করছেন যে হে খাত্তাবের পুত্র আমর, তুমি তাকওয়া অর্জন করো। এবং এই যে সাদাকার উটের ব্যাপারে, এবং এখানে রাজনৈতিক দূরদর্শিতা যে একটা অবস্থা এখানে সৈয়দুনা ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে পাওয়া যায়, যে তিনি ওই সাদাকার যে উট, এটা সরকারি উট ছিল, সাদাকা করত, এগুলো ই থাকতো, তো এগুলোর ব্যাপারে আলাদা হুকুম ছিল যে এর দুধ কারা কারা কোথায় কোথায় বণ্টন করা হবে। যদিও শরীয়তভাবে নৈতিকতার দিক থেকে তিনি পান করতে পারতেন, তারপরও তিনি তার জন্য এটাকে নিষেধ করলেন যে না, এটা পান আমি করব না, যাতে আমাকে কেউ কথা বলতে না পারে। আল্লাহ আকবার, আল্লাহ পাক আমাদেরকে এর সাদাকা নসিব করুন। হযরত সাইয়েদুনা যায়েদ ইবনে ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন যে একবার সাইয়েদুনা ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ এবং উবাইদুল্লাহ সৈন্যবাহিনীর আপনার সঙ্গে ইরাক গিয়েছিলেন। তো সেখান থেকে প্রত্যাবর্তনের সময় তারা বসরার গভর্নর সাইয়েদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলেন। তিনি তাদের দেখে খুবই সন্তুষ্ট হন এবং আদর আপ্যায়ন করেন। অতপর বলেন যে আমার সামর্থ্য থাকলে আমি আপনাদের জন্য এমন কিছু করার চেষ্টা করতাম যা আপনাদের উপকারে আসে, তবে হ্যাঁ, আমার কাছে বাইতুল মালের, সরকারি বাইতুল মাল, সরকারি ফান্ড যেগুলো থাকে, বাইতুল মালের কিছু টাকা আছে। এখানে আমরা বোঝানোর উদ্দেশ্যে, এখানে টাকা হবে না, দিরহাম দিনার হবে আর কি। এখানে টাকা এজন্য বলা হচ্ছে যাতে আমরা সাধারণভাবে বুঝতে পারি, যা আমি আমিরুল মুমিনের কাছে প্রেরণ করব, এই টাকা দ্বারা, এই সম্পদ দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তারা বললেন, যদি এরূপ হয় তবে ভালোই হবে। হযরত সাইয়েদুনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত দিরহাম বা টাকা তাদের প্রদান করেন এবং তা খলিফার নিকট পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে টাকা তাদের কাছ থেকে গ্রহণ করার জন্য সাইয়েদুনা ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র দিয়ে অবহিত করেন। সাইয়েদুনা আব্দুল্লাহ ও উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই টাকা দিয়ে বসরা থেকে কিছু পণ্যদ্রব্য ক্রয় করেন এবং মদিনায় এনে তা বিক্রি করেন। এতে তারা কিছু লাভবান হন। এরপর যখন তারা ওই টাকা হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রদান করেন, তখন তিনি জিজ্ঞাসা করেন, এই পরিমাণ টাকা কি সকল সৈন্যকে প্রদান করা হয়েছে? তারা উত্তরে বললেন, না, দেওয়া হয়নি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা খলিফার পুত্র বলেই তোমাদের সাইয়েদুনা মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সুযোগ দিয়েছেন, অতএব লাভ সহ সমস্ত টাকা জমা দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, তবে হযরত উবাইদুল্লাহ আরজ করলেন, আমিরুল মুমিনিন, এটা কি ঠিক হবে যদি লোকসান হতো কিংবা সবই নষ্ট হয়ে যেত? তবে তো আমাদেরই ক্ষতিপূরণ দিতে হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, সবই ফিরিয়ে দিতে হবে। এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন এবং হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার পুনরাবৃত্তি করলেন। সেখানে উপস্থিত এক ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমার মতে তাদের লাভ্যাংশ দেওয়া যেতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ্যাংশ প্রদানের বিষয়টি গ্রহণ করেন, সুতরাং মূল টাকা সহ লাভ্যাংশের অর্ধেক তাদের নিকট থেকে আদায় করেন এবং লাভের অর্ধেক বাকি উভয়কে প্রদান করেন। তো এ দ্বারাও সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরূপ সতর্ক, তীক্ষ্ণ বুদ্ধি ও সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন ছিলেন। তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে সাইয়েদুনা ওমরে ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে, যা বয়ান করতে গেলে ঘন্টার উপর ঘন্টা চলে যাবে। সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে নির্জনতা অবলম্বনের মাঝেই আরাম ও শান্তি নিহিত, কিন্তু এর অর্থ এই নয় যে জনসমাজ ছেড়ে অরণ্যবাসী হয়ে যেতে হবে। নির্জনতা দুই প্রকার, নাম্বার এক মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাসন অবলম্বন করা, নাম্বার দুই মানব সমাজে বাস করে এবং তাদের সাথে সম্পর্ক বজায় রেখে কলবকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করা। এই অবস্থায় যে ব্যক্তি সমাজে বাস করেও তাদের থেকে নির্জনতা অবলম্বন করে, এটা হলো খুব উচ্চ মর্যাদা সম্পন্ন অবস্থা। এই অবস্থার শ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৃশ্যত তিনি খিলাফত ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন, তবে তার আন্তরিক সম্পর্ক ছিল মহান আল্লাহ পাকের সাথে। এজন্য তিনি নির্জনতাকে আরাম ও শান্তির উপায় বলেছেন, অন্যথায় তিনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন থেকে বা বিচ্ছিন্ন হয়ে একদিনের জন্য নির্জনতা অবলম্বন করেননি। তো সুফি ও হাকিকত অন্বেষণকারীগণ দুনিয়ার সঙ্গে যতটা সম্পর্ক রাখে এটাকে আল্লাহর পক্ষ হতে ততটাই বিপদ ও পরীক্ষা মনে করে থাকে। এ সম্পর্ক থাকা সত্ত্বেও তারা কখনো আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকে না। ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঘরের ভিত্তি পরীক্ষার উপর রাখা হয় তাতে পরীক্ষা ও বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বাণী সত্য অন্বেষণকারী ও সুফিদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। দুনিয়ার এই পরীক্ষাগারে শান্তি ও আরামের কোনো স্থান নেই। যেমন হাদিসে কুদসিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আরাম ও শান্তি বেহেশতে রেখেছি, মানুষ তা পৃথিবীতে খোঁজ করে, সুতরাং মানুষ তা এখানে পাবে কিভাবে? সুতরাং যিনি আরাম ও শান্তি অন্বেষণকারী হবেন না তার উচিত এ পৃথিবীতে আল্লাহ সন্তুষ্টি পথ অন্বেষণ করা। দুনিয়ার এ পরীক্ষাগার হতে বের হওয়ার পরে তিনি পরম শান্তি লাভ করবেন, যে শান্তি শুরু হয়ে কখনো শেষ হবে না। আমার দর্শক শ্রোতা, এজন্য তরিকাতের উচ্চ পদে যারা সমাসীন ছিলেন সেই সাহাবাই কেরাম খলিফাতুল মুসলিমিনগণ, তাদের পদাঙ্ক আজকের আমাদের সমাজে অনুসরণ করা হচ্ছে না। তারা কোথায় লেবাসের মধ্যে তালিযুক্ত লেবাস পরেছেন, আর আজকের যারা নিজেকে সুফি দাবি করা হয় তাদের লেবাসের অবস্থা কী রয়েছে, তারা নিজেকে কীভাবে পরিপাটি করে রেখেছে, তাদের খাবার কেমন ছিল আর এদের খাবার কেমন, তাদের মানুষের সাথে মহামালা কেমন ছিল আর এদের মহামালা কেমন, তাদের তাকোয়া পরহেজগারিতার অবস্থান কোথায় ছিল আর আজকের আমাদের সমাজের তাকোয়া পরহেজগারিতার অবস্থান কোথায় রয়েছে। আমার দর্শক শ্রোতা, এজন্য এখনও কি হকপন্থী তরিকতপন্থী সোফিয়াল ইজাম নেই? নিশ্চয়ই রয়েছে, তাদেরকে অন্বেষণ করতে হবে। আমাদেরকে অন্বেষণ করে তাদের কাছে যেতে হবে, তাদের সান্নিধ্য লাভ করতে হবে। এজন্যই বলা হয়েছে সোহবতে সালেহ তোরা সালেহ কোনত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনত। এই সোহবত যেটা সালেহ সোহবত, এটাকে আপনাকে আমাকে খোঁজ করতে হবে। যদি খোঁজ করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক তরিকত চর্চা তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু আনহু এর সিরাত নিয়ে আমরা আলোচনা করব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।